প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়। এরপর আমি সিয়ন পর্বতের উপর এক মেষশাবককে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তার সঙ্গে দাঁড়িয়ে ১,৪৪,০০০ জন লোক। তাদের প্রত্যেকের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লিখিত। পরে আমি স্বর্গ থেকে শুনতে পেলাম প্রবল জলকল্লোলের মতো, প্রচণ্ড মেঘগর্জনের মতো এক কণ্ঠস্বর। যে স্বর আমি শুনলাম তাতে মনে হলো যেন বীণাবাদক দল তাদের বীণা বাজাচ্ছেন। তাঁরা সকলে সিংহাসনের সামনে ও সেই চারজন প্রাণী ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইছিলেন। পৃথিবী থেকে যাদের মূল্য দিয়ে কেনা হয়েছিল সেই ১,৪৪,০০০ জন লোক ছাড়া আর অন্য কেউই সেই গান শিখতে পারল না। এই ১,৪৪,০০০ জন লোক হলেন তারা যারা স্ত্রীলোকদের সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তারা খাঁটি। মেষশাবক যেখানে যান তারা সেখানেই তাকে অনুসরণ করেন। পৃথিবীর লোকদের মধ্য থেকে এই ১,৪৪,০০০ জন লোককে মুক্ত করা হয়েছে। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে তারা মনুষ্যদের মধ্য থেকে অগ্রিমাংশ রূপে গৃহীত হয়েছেন। তাদের মুখে কোনো মিথ্যা কথা পাওয়া যায়নি, তারা নির্দোষ। পরে আমি আরেকজন স্বর্গদূতকে আকাশপথে উড়ে যেতে দেখলাম। পৃথিবীবাসী লোকদের কাছে, পৃথিবীর সকল জাতি উপজাতি সকল ভাষাভাষী লোকদের কাছে ঘোষণা করার জন্য এই স্বর্গদূতের কাছে ছিল অনন্তকালীন সুসমাচার। স্বর্গদূত উদাত্ত কণ্ঠে এই কথা বললেন,
ঈশ্বরকে ভয় করো ও তাঁর প্রশংসা করো, কারণ সময় হয়েছে যখন ঈশ্বর সমস্ত লোকদের বিচার করবেন, যিনি স্বর্গ পৃথিবী সমুদ্র ও সমস্ত জলের উৎস সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরেরই উপাসনা করো।
এরপর প্রথম স্বর্গদূতের পিছন পিছন দ্বিতীয় স্বর্গদূত উড়ে এসে বললেন,
পতন হলো মহানগরী বাবিলের, পতন হলো, সে সমস্ত জাতিকে ঈশ্বরের ক্রোধের ও তার ব্যভিচারের মদিরা পান করিয়েছে।
এরপর ওই দুজন স্বর্গদূতের পেছনে আর এক স্বর্গদূত এসে চিৎকার করে বললেন,
যদি কেউ সেই পশু ও তার প্রতিমার আরাধনা করে আর কপালে অথবা হাতে তার ছাপ ধারণ করে, তবে সেও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করবে, যা ঈশ্বরের ক্রোধের পাত্রে অমিশ্রিত অবস্থায় ঢালা হচ্ছে। পবিত্র স্বর্গদূতদের ও মেষশাবকের সামনে জ্বলন্ত গন্ধকে ও আগুনে পুড়ে তাকে কি নিদারুণ যন্ত্রণাই না পেতে হবে! তাদের যন্ত্রণার ধোঁয়া যুগ পর্যায়ে যুগে যুগে উপরে উঠতে থাকবে। যারা সেই পশু ও তাঁর মূর্তির আরাধনা করে অথবা যে কেউ তার নামের ছাপ ধারণ করে, তারা দিনে কি রাতে কখনো বিশ্রাম পাবে না। এখানেই ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্যের প্রয়োজন, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে ও যিশুর প্রতি বিশ্বাসে স্থির থাকবে।
এরপর আমি স্বর্গ থেকে একটা রব শুনলাম,
তুমি এই কথা লেখো, এখন থেকে মৃত লোকেরা ধন্য যারা প্রভুর সঙ্গে যুক্ত থেকে মৃত্যুবরণ করেছে।
আত্মা এ কথা বলছেন,
হ্যাঁ এ সত্য, তারা তাদের কঠোর পরিশ্রম থেকে বিশ্রাম লাভ করবে, কারণ তাদের সব সৎকর্ম তাদের অনুসরণ করে।
পরে আমি তাকিয়ে দেখলাম আমার সামনে একখণ্ড সাদা মেঘ, সেই মেঘের ওপর মানব পুত্রের মতো একজন বসে আছেন। তাঁর মাথায় সোনার মুকুট ও তাঁর হাতে একটা ধারালো কাস্তে। এরপর মন্দির থেকে আর একজন স্বর্গদূত বাইরে এলেন, যিনি মেঘের ওপর বসে আছেন তাকে তিনি বললেন,
আপনার কাস্তে চালান ও শস্য সংগ্রহ করুন, কারণ শস্য সংগ্রহের সময় হয়েছে, পৃথিবীর সব শস্য পেকেছে।
তাই যিনি সেই মেঘের ওপর বসেছিলেন তিনি পৃথিবীর ওপর কাস্তে চালালেন, আর পৃথিবীর ফসল তোলা হল। এরপর স্বর্গের মন্দির থেকে আরেকজন স্বর্গদূত বেরিয়ে এলেন। এই স্বর্গদূতের হাতে এক ধারালো কাস্তে ছিল। আর যজ্ঞবেদী থেকে অন্য এক স্বর্গদূত উঠে এলেন, যার আগুনের ওপরে কর্তৃত্ব করার ক্ষমতা ছিল। তিনি ওই ধারালো কাস্তে হাতে যে স্বর্গদূত ছিলেন তার উদ্দেশ্যে চিৎকার করে এই কথা বললেন,
তোমার ধারালো কাস্তে লাগাও, পৃথিবীর সমস্ত আঙুর ক্ষেতের আঙুরের থোকাগুলি কাটো, কারণ সমস্ত আঙুর পেকে গেছে।
তখন সেই স্বর্গদূত পৃথিবীর ওপর কাস্তে চালিয়ে পৃথিবীর সমস্ত আঙুর সংগ্রহ করে ঈশ্বরের ক্রোধের মাড়াইকলে ঢেলে দিলেন। নগরের বাইরে মাড়াইকলে আঙুরগুলি মাড়াই করা হলে পরে সেই মাড়াইকল থেকে রক্ত বের হল। সেই রক্ত উচ্চতায় ঘোড়ার এক বলগা পর্যন্ত এবং দূরত্বে 200 মাইল প্রবাহিত হলো।